اللهم صل وسلم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله ثم الحمد لله. قرآن کریم اللہ رب العالمین মুসলমানদের কে লক্ষ্য করে ইরশাদ করতেছেন, আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দেন বা যে নির্দেশ দান করেন সেগুলো করো, আর যেগুলো থেকে নিষেধ করেন তার থেকে বেঁচে থাকো, সেগুলো করো না, তার মধ্যে কোনো কামিয়াবি নেই। কোরআনের আয়াতের মধ্যে আমাদেরকে এই আদেশ দেওয়া হয়েছে। আরেকটা হাদিস আমি পেশ করেছি যে হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে সত্য কথা হল আল্লাহর কিতাব। দুনিয়াতে আরো সত্য কথা আছে, মিথ্যা কথাও আছে, অবাস্তব কথাও আছে, কিন্তু নবীদের বলতে সবচেয়ে সত্য যার কোন কথার উপরে সন্দেহ করা চলে না, সন্দেহ করার সুযোগ নেই, চূড়ান্ত সত্য সেটা হল আল্লাহর কালাম। খায়রুল হাদি হাদি মুহাম্মদ, দুনিয়াতে তোমাদের সামনে অনেক তরিকা আছে, অনেক পদ্ধতি আছে, জীবন চলার অনেক পদ্ধতি আছে, কিন্তু সর্বোত্তম পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, এটাই কামিয়াবির রাস্তা, এটাই কামিয়াবির তরিকা। খায়রুল হাদি হাদি মুহাম্মদ, মুহাম্মাদের তরিকা এটা হল সর্বোত্তম তরিকা। কত লোক কত থিওরি দিবে, তরিকা দিবে, আদর্শ দিবে, এগুলো গ্রহণযোগ্য না, কারণ তারা সাধারণ মানুষ। তারা ডাইনে দেখলে বামে দেখে না, সামনে দেখলে পিছনে দেখে না, এক মিনিট পরে কি আসতেছে, তার ভাগ্যে কি লেখা আছে সে বলতে পারে না। তো সে কিসের তরিকা দিবে? সেদের তরিকা দিবে, এতো কয়েকদিন পরে মুখ থুবড়ে পড়বে, চলবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পদ্ধতি দিবেন, আল্লাহ যেহেতু সকল বিষয় এলেম রাখেন, জ্ঞান রাখেন, তার কাছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎ সব এক সমান। তার এলেম জ্ঞান এত বিস্তীর্ণ, তিনি মাখলুক তৈরি করার 50,000 বছর আগে তাদের ভাগ্যলিপি তৈরি করেছেন। মাখলুক তৈরি করার 50,000 বছর আগে প্রতিনিয়ত আমরা কি করতেছি সব লেখা আছে, সব লেখা আছে। হ্যাঁ, লেখার কারণে আমরা বাধ্য হইতেছি না, আল্লাহ একটা হেকমতের কারণে লিখে রাখছেন, কিন্তু ওইটা আমরা জানি না। এবং ওই লেখার কারণে আমরা বাধ্য হইতেছি না, আমাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিচার ক্ষমতা দিয়েছেন, এবং স্বাধীন একটা ইচ্ছা ক্ষমতা এখতিয়ার দিয়েছেন। তুমি বুদ্ধি বিবেচনা করো, তবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নাও কোনটা করবা। তোমাকে আল্লাহর পক্ষ তো বাধ্য করা হবে না, আর ইবলিসেরও কোনো ক্ষমতা এনে তোমাকে বাধ্য করবে? ইবলিস তো গুনার দাওয়াত দেয়, কোরআন শরীফে আছে, ইল্লা দাওয়াতুকুম, আমি দাওয়াত দিয়েছিলাম, গুনাহের ফজিলাত বলেছিলাম, নাউযুবিল্লাহ। ইবলিসের কাজ এই পর্যন্ত গুনাহের ফজিলাত বলা। ফাস্তাজাব তুমলি, তোমরা আল্লাহ রাসূলের কথা সাড়া না দিয়ে আমার কথা সাড়া দিয়েছিল, জাহান্নামের মধ্যে ইবলিস এই ভাষণ দিবে। তো বলা হয়েছে সবচেয়ে সত্য কথা যা আল্লাহ কোরআনে বলছেন, এটাই ফলো করার যোগ্য। আর সবচেয়ে উত্তম পন্থা, পদ্ধতি, তরিকা নবীজির তরিকা। যতই আপনি নওশদীয় তরিকা আনেন, কার্ল মার্ক্সের তরিকা আনেন, হ্যাঁ আরো যে কোনো ব্যক্তির তরিকা আনেন, এগুলো সব বেকার। এগুলো তার হায়াতেই অচল হয়ে যাবে। কিছুদিন পরে মানুষেরা দেখবে যে এটা খাটে না, এটা প্রয়োগ করা যায় না, অসম্ভব। কিন্তু আল্লাহ তাআলা এমন পদ্ধতি দিয়েছেন যা কিয়ামত তক আমল করা সহজ। পরিস্থিতি যেমনই হোক না কেন, পরিস্থিতি যতই জটিল হোক না কেন, আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল যে শরিয়ত দান করেছেন, যে পদ্ধতি দান করেছেন, এটা মানুষের সমস্ত সমস্যার সমাধান দিবে, এবং এটা সহজ, এটা সহজ। আমার শায়খ তিনি বলতেন যে আমাদের নবীজি যে তরিকা দিয়ে গেছেন, ইয়ে আকমাল ভি হায়, আজমাল ভি হায়, আসহাল ভি হায়। তিনি তিনটা কথা বলতেন, আকমাল পরিপূর্ণ, অন্য যে যা বলবে অসম্পূর্ণ। আকমাল, আজমাল সুন্দর, এর থেকে সুন্দর আর নেই। তিনি দাড়ি রাখতে বলেছেন, রাখাটাই সুন্দর, কাটলে আপনার সৌন্দর্য আপনি নষ্ট করলেন, আপনার সৌন্দর্য আপনি নষ্ট করলেন। নবীজির প্রত্যেকটা তরিকা তিনি যা বলেছেন ওটা সুন্দর, ওটা সুন্দর। মুসলমানের মাথায় টুপি থাকবে, মুসলমান আল্লাহ সৈনিক, সৈনিক খালি মাথায় থাকে না, এটা আপনার সৌন্দর্য। খালি মাথায় থাকলেন কাফের মুশরিকের মতো দেখা গেল, এটা কোন সৌন্দর্য না। তিন নম্বর বলেছেন আসহাল, আল্লাহ রাসূলের প্রত্যেকটা তরিকা সহজ, অন্য যে কোনো তরিকা থেকে সহজ। একজন কমিউনিটি সেন্টারে বিয়ে করতেছে, হাজার রকম গোনা করতেছে, লক্ষ লক্ষ টাকা অপচয় করতেছে, আপনি আল্লাহর ঘরে বিয়ে করতেছেন, তো ছেলেকে বিয়ে দিচ্ছেন, তো ওটার থেকে এটা সহজ। আপনার একটা পয়সা বেকার খরচ হবে না, ফালতু খরচ হবে না, আপনার বিছানা আনতে হবে না, এখানে বিছানা আছে, আপনার আলাদা লাইট লাগাইতে হবে না, এখানে লাইট লাগানো আছে, আপনার গেট সাজাইতে হবে না, মসজিদের গেট এটাই যথেষ্ট, আলাদা গেট সাজাইতে হবে না। সহজ হল কমিউনিটি সেন্টার থেকে মসজিদের বিয়ে সহজ, দাড়ি কাটা থেকে রাখা সহজ। তো দেখা গেল এই হাদিসের ব্যাখ্যায় নবীজির প্রত্যেকটা তরিকা, এটা পরিপূর্ণ, এটা সুন্দর, এটা সহজ। এরপরে সামনে নবীজি বলতেছেন ফাইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, দ্বীনের মধ্যে যত নতুন নতুন জিনিস আসবে এগুলো নিকৃষ্ট, দ্বীনের মধ্যে লোকেরা প্ল্যান আবিষ্কার করবে আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, এটাকে বলতেছে না। দুনিয়ার আরাম আয়েসের জন্য, সুবিধার জন্য কত কিছু আবিষ্কার করবে, এর মধ্যে অনেকগুলো বৈধ, অনেকগুলো অবৈধ, ওইগুলো সম্পর্কে বলতেছে না, বলতেছে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করাবে এটা নিকৃষ্ট। আমি এখন এক মসজিদের পাশে আসতেছিলাম, সেখানে বয়ান হইতেছে সাইয়িদুল আয়াত পালন করা ফরজ, এখন এখন 5-7 মিনিট আগের কথা বলতেছি, সাইয়িদুল আয়াত পালন করা ফরজ। এর থেকে জাহেল কোন বক্তা আল্লাহর জমিনে নেই, কারণ সাইয়িদুল আয়াত নামে কোন জন্তু শরিয়াতে নেই, কোন কিছু দুনিয়াতে নেই। আবার বলছেন সেটা পালন করা ফরজ। ফরজ কি তার মুখের কথা দিয়ে হবে না কোরআনের দলিল লাগবে? সে জুমার মেম্বারে বসে এত বড় মিথ্যা কথা, এত বড় গোমরাহের কথা সে বলতেছে। আর তার মুরিদানের টুপি, টুপির উপরে পাগড়ি, পাগড়ির উপরে রুমাল, মনে হচ্ছে এদের উপরে আর কেউ সুন্নত পালন করে না। তার মুরিদ দেখলে মনে হয় এদের উপরে আর সুন্নত কেউ পালন করে না, অথচ সব বেদা ভণ্ডামি শয়তানি। এই একটা কথা বিচার করেন, আমি এখন শুনে আসলাম সাইয়িদুল আয়াদ বাংলা অর্থ কি? সমস্ত ঈদের সর্দার। সমস্ত ঈদ কয়টা, তার সর্দার কোনটা? ঈদের আবার সর্দার আছে নাকি? তারা 12 তারিখে বলতেছে সমস্ত ঈদের সর্দার, 12ই রবিউল আওয়ালকে কি বলতেছে সমস্ত ঈদের, এটা তো ঈদে না, ঈদ তো ঈদুল আজহা, ঈদুল ফিতর, এখন ঈদে না, সেটাকে সকল ঈদের সর্দার বলা আরো কত বড় জঘন্য গোমরাহি। বলা হয়েছে সেটা পালন করা ফরজ। পালন কিভাবে করতে হবে? মিছিল বের করতে হবে, মিছিল বের করতে হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। 12ই রবিউল আওয়াল শরিয়াতে নেই এবং সেদিন মিছিল বের করাও শরিয়াতে নেই। পিছনে 2-1 বছর আগে এই 12ই রবিউল আওয়াল পড়ছিল শুক্রবার, আমার এই মসজিদে আসা কঠিন হয়ে গেছিল, সব রাস্তা তারা বন্ধ করে রাখছে, যা কোন কষ্ট করে আসছে। পরে জানতে পারলাম এরা জুমার আগ দিয়ে এখান থেকে মিছিল বের করছে, কদ্দুর যেয়ে বিরিয়ানির প্যাকেট বিলি করছে, এই প্যাকেট নিয়ে যার যার বাড়িতে চলে গেছে, জুমার নামাজটাও পড়েনি। এর নাম দিছে আশেখে রসুল। আর এবার তারা যে ভণ্ডকে হায়ার করে আনছিল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য, সেই ভণ্ডের তো দাড়িও নেই। পাকিস্তানের শ্রীকোট থেকে এই ভণ্ডকে প্রত্যেক বছর হায়ার করে আনে। আগের 2 ভণ্ড মনে হয় মারাই গেছে গা, এবার যে ভণ্ডকে আনছে চিটাগাং আর ঢাকায় এই মিছিলে নেতৃত্ব দিছে, একদম ক্লিন শেভ, নাস্তিক না মুরতাদ বোঝার কোন কায়দাই নেই। তো তাকে কেন্দ্র করে এই মিছিল করা হয়েছে, তার মানে বর্তমান বিশ্বে সে হল বড় আশেকের রসুল। রসুলের কলিজার মধ্যে ছুরি চালায়, রসুলের কলিজার মধ্যে ছুরি চালায়, সে আশেকে রসুল হয়ে গেছে। আর রাজধানীর লোকেরা, কিছু লোকেরা এমন মূর্খ, এমন মূর্খ, দেখতেছে এর মুখে কোনো একটা দাড়িও নেই, রসুলের সুন্নতের সাথে এর কোনো সম্পর্ক নেই, এ আশেকে রসুল কিভাবে হয়? তার পিছিয়ে পিছিয়ে বিশাল মিছিল আর স্লোগান, এইগুলো ভণ্ডামি। শরিয়াতে এর কোন স্থান নেই। এইটাই নবীজি বলতেছেন শরিয়াতের মধ্যে যত নূতন আবিষ্কার দেখবা এগুলো নিকৃষ্ট, আর শরিয়াতের মধ্যে প্রত্যেকটা নূতন আবিষ্কার বেদাত এবং প্রত্যেকটা বেদাত গুমরাহি। গুমরাহি মানে কি? জান্নাতের পথ থেকে সে বের হয়ে গেল, জান্নাতের রাস্তা থেকে সে বের হয়ে গেল, সে দোজকের রাস্তায় চলে গেল। জান্নাতের রাস্তায় চলতেছিল, সেই রাস্তা ছেড়ে সে দোজখের রাস্তার দিক চলে গেল। একে সংক্ষেপে বলা হয় গোমরাহি। গোম মানে হারানো, রাহি মানে রাস্তা, রাস্তা হারাই ফেলছে। তার উদাহরণ দিলাম যে সাইদুল আয়াদ পালন করা, মিছিলের মাধ্যমে পালন করা ফরজ, নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ হাজারো লোক সেজে বসে রয়েছে এই গুমরাহি নেওয়ার জন্য, এই পথ ভ্রষ্টতা নেওয়ার জন্য ওখানে অনেক লোক বসে আছে। এদের কোন আলেম ওলামার সাথে সম্পর্ক নেই, কোন হক্কানি আলেমের সাথে সম্পর্ক নেই। মনে হয় আল্লাহ এদেরকে সিল মোহর মেরে দিচ্ছে, গুমরাহের উপরে সিল মোহর মেরে দিচ্ছে। এরা এই গুমরাহের বাইরে কিছুই বুঝতে রাজি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ইসলামে দিন পালন করা, তারিখ পালন করা, এগুলো গুরুত্ব দেওয়া হয় নাই। হিন্দুদের যেমন বারো মাসে তেরো পূজা, এই তেরো দিন একটু গেল পূজা মণ্ডপে দায়িত্ব আদায় হয়ে গেল, একটু গান টান শুনল, তারপর একটু মিষ্টি মুষ্টি খাইল, মূর্তিগুলো কেমন হয়েছে, এবারে মূর্তি তৈরি কেমন হল মন্তব্য করল, দায়িত্ব শেষ। আমাদের ইসলামে এইরকম কোন পর্ব পালন করার নাম না। এটা তো চব্বিশ ঘন্টা, পুরা সপ্তাহ, পুরা মাস, পুরা বৎসর, পুরা জিন্দগি, এর মধ্যে যা কিছু করবেন আপনাকে নবীদের তরিকার সাথে মিলাইতে হবে। চব্বিশ ঘন্টার মধ্যে যা করবেন সব মিলাইতে হবে, যে আমার এই কাজটা নবীদের সুন্নতের সাথে মিলতেছে কিনা, মিললে করব, না হলে নেই, বাদ, বেদাত, না মিললে বেদাত। পুরা সপ্তাহে কি করতেছি নবীদের তরিকার সাথে মিলাইতে হবে, পুরা মাসে কি করতেছি নবীদের তরিকার সাথে মিলাইতে হবে, পুরা বৎসরে কি করতেছি মিলাইতে হবে, পুরা জিন্দেগিতে কি করতেছি আমার প্রত্যেকটা কাজ নবীজির সুন্নতের সাথে মিলাইতে হবে। মিললে আমার জিন্দেগি কামিয়াব, না মিললে আমার জিন্দেগি ষোল আনা মিছে, আমার জিন্দেগি ব্যর্থ। আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছিলেন সেই উদ্দেশ্যে আমি ফেল, ফেল। আল্লাহ আমাদেরকে কামিয়াব করেন। তো বলতেছিলাম পর্ব পালন করার নাম ইসলাম না। প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি অঙ্গ ভঙ্গিমা, যা কিছু আমরা করি, এ সব কিছু নবীজির তরিকায় করতে হবে, এটা শরীয়তের দাবি। খাস কিছু বিষয় না, সব কিছু, খাওয়া দাওয়া বলেন, হ্যাঁ, আরাম বিশ্রাম বলেন, উজু গোসল বলেন, বাথরুম টয়লেট বলেন, বাজার ঘাট বলেন, অফিস আদালত বলেন, বিচার আচার বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, যা বলবেন ওইখানে নবীজির তরিকা আছে, ওটা বাস্তবায়ন করতে হবে, এটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। যে তোমরা নবীদের তরিকা বাস্তবায়ন করো, এটা দুনিয়াতে ছড়াই দাও, তোমাদেরকে এটার জন্য বানানো হয়েছে, তোমরা এটা সৈনিক, তোমরা সুন্নতের সৈনিক, শুধু বাস্তবায়ন করবে তাই না, তোমরা সারা দুনিয়া সফর করো, নবীজির সুন্নত গুলো ছড়াই দাও, নবীজির তরিকাকে দুনিয়া বাসের সামনে ছড়াই দাও, চ্যালেঞ্জ করো যে এর থেকে ভালো তরিকা তোমরা আনতে পারবে না। তোমরা যদি কামিয়াবি চাও এটা মানতে হবে, এর বাইরে কোনো কামিয়াবি নেই। এইটা হল শরীয়ত, সবকিছুতে শরীয়ত, সকল ক্ষেত্রে শরীয়ত। তা জানা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, মাওলানা মুফতি হওয়া ফরজ করেন নাই, ফরজে কিফায়া। কিছু আল্লাহর বান্দা মাওলানা মুফতি হলে সবাই গুনাহ মুক্ত হয়ে গেল, কিছু থাকতে হবে। আপনাদের কিছু লোক তার ছেলে পেলেকে অবশ্যই হাফেজ মাওলানা মুফতি বানাইতেই হবে, প্রত্যেকের জন্য জরুরি না, কিন্তু ফরজ পরিমাণ এলেম, ফরজ পরিমাণ এলেম, এটা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। এলেমের একটা পরিমাণ ফরজ, যেমন রাষ্ট্রীয় সব আইন জানার দরকার নেই, তাই অ্যাডভোকেটরা জানবে, ব্যারিস্টাররা জানবে, যার দরকার ওদের থেকে জেনে নেবে। কিন্তু জনগণের এতটুকু জানতে হবে যে রাষ্ট্রের বিরোধিতা করা যাবে না, বিদ্রোহ করা যাবে না, খাজনা দিতে হবে, আমার যে জমিন আছে এর খাজনা দিতে হবে, তা না হলে নিলাম হয়ে যাবে। এর টুকটাক কিছু জানা রাষ্ট্রের তা কিন্তু জরুরি, সব আইন জানবে অ্যাডভোকেট। ঠিক শরীয়ত ওইরকম, কয়েকটা বিষয় জানা ফরজ, সকল বিষয় জানা ফরজে কিফায়া। এই জন্য এই বিষয়টা আমাদের বুঝতে হবে, এই যে কিছু লোক বারোই রবিউল আউয়াল পালন করতেছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করতেছে, মিলাদ কিয়াম করে পালন করতেছে, এটা কি শরিয়াতে কোনো স্থান আছে? নবীজি যে তরিকা রেখে গেছেন তিনি কি এটা দেখাই দিয়ে গেছেন ঘরে ঘরে মিলাদ দিন? বারোই রবিউল আউয়াল ঘরে ঘরে মিলাদ দিতে তিনি বলে গেছেন? আর তিনি এই শোভাযাত্রা বের করার জন্য বলে গেছেন? তারপরে 30 বছর খোলাফায় 80 দিন ছিল, 4 জন খলিফা, তারা কেউ করছে? নবীজির এতেকালে পরে সাহাবা একরাম 100 বছর বেঁচে ছিল, এই 100 বছরের মধ্যে কোথাও মিলাদ মাহফিল হয়েছিল? এই বর্তমান যে কিয়ামওয়ালা মিলাদ, ইয়া নবীওয়ালা মিলাদ, এটা হয়েছিল? 12 তারিখ মিছিল বের হয়েছিল, এগুলো ইসলামে কি আছে? আমি খুব সংক্ষেপে শরীয়তের একটা পয়েন্ট বলবো, এটা দিয়ে আপনারা বিচার করে নেবেন। পয়েন্টটা এই, ইসলামে দেখা যায় কিছু ইবাদত আছে এইগুলো তারিখ ভিত্তিক, তারিখ, সেখানে বারের কোন ধর্তব্য নেই, তারিখ ধর্তব্য, বার ধর্তব্য না। যেমন পয়লা রমজান যখন হবে চাঁদ উঠবে, রোজা রাখতে হবে, তো কোন বার হলো তা আপনার তালাশ করার দরকার নেই। চাঁদ উঠছে পয়লা রমজান, রোজা রাখতে হবে, সাত দিনের যে কোনো দিন হইতে পারে রোজা রাখতে হবে। পয়লা রমজান তারিখ, তারিখের সাথে বারার সাথে না। দশই মুহররম আশুরা রোজা রাখতে হবে। ওটা কোন বার পড়ল এ বার আপনাকে খোঁজার দরকার নেই। মুহররমের চাঁদ আরবি বছরের প্রথম মাস, এই মাসের দশ তারিখ রোজা রাখতে হবে। তাহলে এক বছরের গোনা মাফ। আবার আরাফা, যেটাকে হজ বলা হয়, আরাফার দিনকে কি বলা হয়? হজ বলা হয়। এটা নয় জিলহজ, নয় জিলহজ। ওই দিন যদি কেউ রোজা রাখে তো দুই বছরের গোনা মাফ হয়, এক বছর পিছনের এক বছর সামনের, দুই বছরের গোনা মাফ হয়। এখানে আপনাকে বার দেখতে বলা হয় নাই, বলা হয়েছে জিলহজের চাঁদ দেখার পরে যেদিন নয় তারিখ হয় সেদিন করবা। এদিন আমরা যে আরাফা পালন করি, নয় তারিখ রোজা রাখি, ওই দিন কিন্তু হাজিরা আরাফায় থাকে না, ওদের আরাফা আগেই শেষ হয়ে গেছে, ওদের আরাফা শেষ হয়ে গেছে। আমরা কিন্তু তার পরের দিন রোজা রাখি, পরের দিন রোজা রাখি। কেন? এখানে তারিখ উদ্দেশ্য, বার উদ্দেশ্য না। কাজে কোন বারে হাদিস আমরা ছিল এটা আমাদের দেখার দরকার নেই, আমাদের দরকার জিলহজের নয় তারিখ কবে, এটা তারিখের সাথে, জিলহজের নয় তারিখ কবে ওই দিন আপনাকে রোজা রাখতে হবে। শাবানের পনেরো তারিখ রাত্রে শবে বরাত, দিনে রোজা, এটা তারিখের সাথে। কি বার পড়ল বার আপনাকে খোঁজার দরকার নেই, বার তালাশ করার দরকার নেই। এই কয়েকটা উদাহরণ পেশ করলাম যেগুলো তারিখ দেখতে হবে, আরবি চাঁদের তারিখ দেখতে হবে, বার দেখার কোনো প্রয়োজন নেই, বারের সাথে কোনো সম্পর্ক না। আবার কিছু ইবাদত আছে যেটা তারিখের সাথে সম্পর্ক না, বারের সাথে সম্পর্ক, সেটা তারিখ দেখার দরকার নেই। যেমন আজকে শুক্রবার, আজকে আল্লাহ কিছু ইবাদত দিচ্ছেন, কাজে আজকে বারোই রবিউল আউয়াল কিনা এটা দেখার দরকার নেই। শুক্রবার সাপ্তাহিক ঈদ, এই দিন আপনাকে জুমাতে আসার জন্য কয়েকটা কাজ করতে হবে, তাহলে প্রত্যেক পাও ফেলাতে এক বছর নফল নামাজের সব, এক বছর নফল রোজার সব, প্রত্যেকবার পাও ফেলাতে, প্রত্যেকবার পাও ফেলাতে কি গোসল করে আসা, আওয়াল অক্তে আসা, পায়ে হেঁটে আসা, ইমামের কাছাকাছি বসা, খুতবার সময় খুতবা শোনা ছাড়া আর কোনো কাজ না করা, কয়েকটা কাজ। এটা কিন্তু জুমার সাথে, তারিখের সাথে না, জুমার সাথে, এই দিনের সাথে কাজ। এই দিনে সোরা কাহা পড়তে বলা হয়েছে, এই দিনে যে সোরা কাহা পড়বে বা কমপক্ষে শুরুতে দশটা আয়াত পড়বে, পুরা পড়তে পারলো না, সে প্রথম দশটা আয়াত পড়লো, আল্লাহ তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে। দাজ্জাল আসবে, চল্লিশ দিন থাকবে, অসংখ্য লোক তার কারণে বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা ওয়াদা করছেন শুক্রবারে যে সূরা কাহাব পড়বে বা কাহাবের প্রথম দশ আয়াত পড়বে, এই লোকটাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো এটা কিন্তু কোন তারিখের সাথে না, বারের সাথে। আবার এই বারে জুমা বারে আসরে পড়াটা দুরুস শরীফ আছে, এই দুরুস শরীফ পড়লে 80 বার পড়লে 80 বছর এক টানা ইবাদত সব, এবং 80 বছরের গোনা খাতা তার আমল নামা থেকে মুছে দেওয়া হয়। এটা কোনো তারিখ লাগবে না, শুক্রবার লাগবে। তাহলে দেখা গেল কিছু ইবাদত তারিখ না, বারের সাথে। আরো কিছু আছে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, সপ্তাহের মধ্যে এই দিনটাকে উর্দু ফার্সিতে বলে পীর, এই দিনটার নাম কি পীর, বাকি 6 দিন হল মুরিদ, আর এই দিনটা হল পীর। এই দিন যদি কেউ মৃত্যুবরণ করে, শুক্রবারে মৃত্যুবরণ করার থেকেও বেশি ফজিলত। নবীজি এই দিন দুনিয়াতে আসছিলেন, এই দিন চলে গেছিলেন। তো নবীজি সোমবারে রোজা রাখতেন। লোকেরা প্রশ্ন করল, হুজুর আপনি সোমবারে রোজা রাখেন কেন, আমরা একটু জানতে চাই। মুসলিম শরীফের হাদিস, বুখারীর পরে কোন কিতাব, মুসলিম শরীফ, এইখানে হাদিস, হাদিসের মধ্যে আসছে যে আমি এই কারণে সোমবারে রোজা রাখি যে সোমবারে আমার জন্ম হয়েছে, আমি দুনিয়াতে আসছি, এই দিন আমি দুনিয়াতে আসছি, এবং এই দিনে আল্লাহ আমাকে নবী বানাইছেন, আমাকে যে নবুয়ত দান করছেন, নবী হিসেবে কবুল করছেন, তো এই দিনে, তাই আমি এই আমার জন্ম তারিখ হিসেবে এবং নবুয়তের শুকরানা হিসাবে আমি সোমবারে কি করি রোজা রাখি। তো আপনার যদি এত বেশি শখ থাকে রসুলের জন্মদিবস পালন করব, তাহলে মিছিল বের না করে সোমবারে রোজা রাখেন। রসুলের জন্মদিবস পালন করার খুব শখ, যদিও নবীজি আদেশ করেন নাই, এটা কোনো ফরজ আজব না, কিন্তু আপনার আবেগ যে আমি রসুলের জন্মদিবস পালন করব, তো কিভাবে করবেন তাও তো হাদিসে আছে, আপনি হাদিসে আসেন। 12 তারিখ মিছিল বের করলেন, কিন্তু কোন হাদিসের টিকাতেও নেই, হাদিসে নেই টিকাতেও নেই। মুসলিম শরীফে হাদিস আছে রোজা রাখো, পুরা বছর সোমবারে রোজা রাখো, পুরা বছর যদি না পারো রবিউল আওয়ালে রাখো, সোমবারে রোজা রাখো, নবীদের জন্মদিবস পালন করো হাদিস অনুযায়ী, নবীদের নিজে যেভাবে করছে তুমি সেইভাবে করো, তুমি আর এক তরিকায় চলে গেলে কেন, এটা কোথায় পাইলা? এই আটটা ইবাদত সোমবারে রোজা, এটা কোন তারিখের সাথে না, কোন তারিখের সাথে না, 12ই রবিউল আউয়াল সোমবার হইতে হবে, কিচ্ছু না, তারিখ নেই এখানে, বার। নবীজির আর একটা আমল ছিল, তিনি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন, সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। এখন এই আমলটা মক্কা মদিনার মসজিদে পাওয়া যায়, যারা আপনারা হজে গেছেন উমরায় গেছেন তারা দেখবেন এই 2 দিনে ব্যাপক হারে দস্তরখান বিছানো হয় আর খেজুর আর বিভিন্ন রুটি ইফতারি করার জন্য পেশ করা হয় উভয় মসজিদে, মক্কার মসজিদেও মদিনার মসজিদেও এই 2 দিন। এটা নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে যে রাসূলুল্লাহ আপনি এই 2 দিন রোজা রাখেন কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করেছেন এই 2 দিন বান্দার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এটা তিরমিজি শরীফের হাদিস, আগেরটা ছিল সোমবারের রোজা মুসলিম শরীফের হাদিস, এটা তিরমিজি শরীফের হাদিস। এই দিন বান্দার আমলনামা আল্লাহর দরবারে ফেরেশতারা পেশ করে। তো আমি চাই আমার আমলনামা রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক। আমি রোজা আছি, এই রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক, এটা আমি চাই। এই জন্য আমি এই দুই দিন রোজা রাখি। তাহলে এখানেও পাওয়া গেল, এটা কিন্তু বারের সাথে সম্পর্ক, তারিখের সাথে সম্পর্ক না। তাহলে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইলাম আল্লাহর মেহরবানি, কিছু ইবাদত চাঁদের মাসের তারিখের সাথে, আর কিছু ইবাদত বারের সাথে, শুক্রবার, সোমবার, বৃহস্পতিবার, এলো বারের সাথে, এখানে কোন তারিখ নেই। তাহলে এই কিছু লোক যে বারোই রবিউল আউয়াল মিছিল বের করতেছে, এটা কোনটার মধ্যে পড়ল? আমি যে দুই রকম ইবাদত দেখাইলাম, এই দুটা কোনটার মধ্যে পড়ছে? কিছু তারিখ ভিত্তিক করতে বলা হয়েছে আর কিছু দিন ভিত্তিক করতে বলা হয়েছে, এই দুটোর একটার মধ্যে পড়ছে? এটা যদি না পড়ে থাকে, এটা হলো নতুন আবিষ্কার শরিয়তের মধ্যে, নতুন আবিষ্কার। এটার নাম বেদাত, এটার নাম গুমরাহি, এটার নাম দোজক। কিছু ভণ্ড বেদাতি মৌলবী অনেক মানুষকে এই বেদাত দ্বারা গুমরাহ করতেছে, দোজকের দিক নিয়ে যেতেছে, কিন্তু তাদের হাক্কানি ওলামা একরামের সাথে ওঠা বসা না থাকায় তারা ওই গুমরাহের ভিতরে লিপ্ত আছে। নবীদের এশক মহাপতের নামে যা করতেছে সব গুমরাহি, সব বেদাত, সব পথভ্রষ্টতা। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বেদাত থেকে, পথভ্রষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করে পরিপূর্ণ সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।